الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على الرحمن الرحيم
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে সব দিক থেকে সকল দোষ ত্রুটি মুক্ত। আল্লাহ তাআলার বৈশিষ্ট্য বা গুণ হচ্ছে সত্তার, যিনি আমাদের দুর্বলতা ঢেকে রাখেন। যদি মানুষের ভুল ত্রুটির এবং আলস্যের এবং পাপের পাপ যদি উন্মুক্ত করে দেয়া হয়, তাহলে মুখ দেখানোর যোগ্য থাকবে না কেউই। আল্লাহ তাআলা যিনি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখেন এবং মানুষের পাপ ক্ষমা করেন, ঢেকে রাখেন, তিনি আমাদেরকে আমাদের প্রতি অনুগ্রহ বশত এই দোয়া শিখিয়েছেন যে তোমরা নিজেদের ভুল ত্রুটি এবং অলস্য এবং আলস্য এবং অলসতা থেকে মুক্ত থাকার চেষ্টা করো, এর পাশাপাশি তোমরা ইস্তেগফারও করো, তাহলে আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করব, তোমাদের দুর্বলতা ঢেকে রাখব, তোমাদের দোয়াসমূহ গ্রহণ করব। সাধারণত যে দুর্বলতা আল্লাহ তাআলা ঢেকে রাখেন, আল্লাহ তাআলা সামগ্রিকভাবে মানুষের অনেক বিষয় ঢেকে রাখেন। আল্লাহ তাআলার ক্ষমা বিশেষভাবে সেসব মানুষকেও তার চাদরে আবৃত করে রাখে যারা ইস্তেগফার করেন, অর্থাৎ আল্লাহ তাআলার ক্ষমা বৈশিষ্ট্য তাদেরকে ঢেকে রাখেন। গাফার শব্দের অর্থ হচ্ছে লুকিয়ে রাখা বা ঢেকে রাখা। আর কাঁচা এই সত্তার শব্দেরও এটিই অর্থ বা এর কাছাকাছি অর্থ। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম একথা বলেন, ইসলাম যে খোদার বিশ্বাস উপস্থাপন করেছে বা যে খোদাকে উপস্থাপন করেছে, আর মুসলমানগণ যে খোদাকে মেনেছে, তিনি রহিম করিম হালিম তওয়াব এবং গাফফার। যে ব্যক্তি সত্যিকার অর্থে তওবা করে বা অনুশোচনা করে, আল্লাহ তাআলা তার তওবা গ্রহণ করেন, তার তওবা কবুল করেন এবং তার পাপ ক্ষমা করে দেন। কিন্তু তিনি বলেন, কিন্তু পৃথিবীতে সত্যিকার ভাইও যদি হয় অথবা অন্য কোন নিকট আত্মীয় স্বজন যদি হয়, যখন সে তার কাছ থেকে একবার কোন অপরাধ দেখতে পায়, তখন তারপর যদি সেই অপরাধী যদি সেই অপরাধ থেকে মুক্ত হয় বা অপরাধ করা ছেড়েও দেয়, তারপরও তাকে ত্রুটিযুক্তই মনে করা হয় বা ত্রুটিযুক্তই মনে করে। তারপর তাকে দোষী মনে করে। তাই এই পৃথিবীর মানুষ যদি কেউ যদি নিজের পাপ এবং অপরাধ বা গুনাহ ছেড়েও দেয়, তারপরও তাকে দোষী এবং সন্দেহের দৃষ্টিতে দেখে। কিন্তু তিনি বলেন, মসীহ মওউদ ইসলাম বলেন যে আল্লাহ তাআলা কত বড় দয়ালু, যে মানুষ হাজার হাজার দোষ ত্রুটি করেও যখন আল্লাহর প্রতি অনুশোচনা নিয়ে ফিরে আসে, তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন। তিনি বলেন, পৃথিবীতে এমন কোন মানুষ নেই নবীদের ছাড়া যে আল্লাহ তাআলার রঙে রঙিন হয়, যে দুর্বলতা থেকে এভাবে বেঁচে থাকে, অর্থাৎ এত বেশি দুর্বলতা ঢেকে রাখে যতটা আল্লাহ তাআলা করেন। শুধুমাত্র নবী ছাড়া, অর্থাৎ খোদা তালার পর নবীরাই এমনটি করতে পারে, এছাড়া আর কেউ এমনটি করতে পারে না। বরং সাধারণভাবে অবস্থা হলো যেভাবে সাদি বলেছে, ফার্সি বলছেন, হুজুর অর্থাৎ খোদা তাআলা জেনে শুনে মানুষের দুর্বলতা ঢেকে রাখেন, কিন্তু প্রতিবেশী সামান্য কিছু যদি জ্ঞাত হয়, তারপর সে সেই দুর্বলতা বলে বেড়াতে আরম্ভ করে, প্রচার করতে আরম্ভ করে। শেখ সাদির যে উদ্ধৃতি আমি পঙ্ক্তি পড়েছি, এক জায়গায় নসীম আহমেদ ব্যাখ্যা করেছেন, খোদা তালার সত্তারই এমন যে তিনি মানুষের পাপ এবং দুর্বলতা দেখেন, কিন্তু নিজের এই গুণ এবং বৈশিষ্ট্যের অধীনে তার দুর্বলতা যতক্ষণ পর্যন্ত সে সীমা অতিক্রম না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা ঢেকে রাখেন। কিন্তু মানুষ অন্য কারো ভুল ত্রুটি না দেখেও, না দেখা সত্ত্বেও চিৎকার করতে আরম্ভ করে, বলে বেড়াতে আরম্ভ করে। তিনি আলাইহিসসালাম বলেন, অতএব মনোযোগ নিবদ্ধ করো, তার দয়া এবং কৃপার বৈশিষ্ট্য কত মহান। তিনি বলেন, আল্লাহ তাআলা সম্পর্কে যদি তিনি অর্থাৎ আল্লাহ তাআলা যদি তিনি ধরতে আরম্ভ করেন তাহলে সবাইকে ধ্বংস করে ফেলতে পারেন, কিন্তু তার দয়া এবং কৃপা ওর বৈশিষ্ট্য অত্যন্ত প্রসারিত। তিনি সবকিছুর উপরে অগ্রাধিকার রাখেন, এই বৈশিষ্ট্য সবকিছুর উপরে অগ্রাধিকার রাখেন। অতএব যদি আমরা এই কথাটি অনুধাবন করি এবং নিজেদের সঙ্গী সাথী, নিজেদের ভাই এবং নিজেদের সঙ্গে যারা সম্পর্ক বন্ধনে আবদ্ধ তাদেরকে যদি আমরা সবসময় তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়াতে না থাকি, তাদের দুর্বলতা অনুসন্ধান করে যেন আমরা না বাড়াই, তাহলে এক প্রেম প্রীতি ভালোবাসা পোষণকারী এবং এক শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে। আমাদের মধ্যে হতে অনেক এমন আছে যারা দুর্বলতা ঢেকে রাখার পরিবর্তে অন্যের দোষ ত্রুটি বলে বেড়ানোর চেষ্টায় রত থাকে, আর যখন তাদের নিজেদের সম্পর্কে কেউ এমন কোনো কথা বলে বসে বা কোনো মাধ্যমে যদি তারা জানতে পায় যে অমুক ব্যক্তি আমার সম্পর্কে এ ধরনের কথা বলেছিল, তাহলে সে রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, চরম ক্রোধান্বিত হয়ে সে তার উপরে তাকে মারতে উদ্যত হয়। কিন্তু তখন সে বলে যে এটি তো সামান্য বিষয় ছিল, আমরা তো এমনিই বলেছি। যখন সে অন্য কারোর সম্পর্কে নিজেই এই দোষ ত্রুটি বলে বেড়াতে আরম্ভ করে তখন তার ভাষ্য ভিন্ন হয়। আমাদের সব সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা দৃষ্টিপটে রাখা চাই, যা তুমি নিজের জন্য পছন্দ করো তাই তোমার নিজের ভাইয়ের জন্য পছন্দ করো। অতএব যদি তোমরা নিজেদের জন্য দুর্বলতা ঢেকে রাখা পছন্দ করো তাহলে অন্যের জন্য সেই একই অনুভূতি, একই চেতনা তোমাদের মাঝে থাকা উচিত। আর এটি সেই স্বর্ণালী নীতি যা সমাজ প্রতিষ্ঠার জন্য একান্ত আবশ্যক বা অপরিহার্য। অতএব দুর্বলতা দেখে সেই দুর্বলতা বলে বেড়ানোর পরিবর্তে প্রত্যেকের উচিত হচ্ছে ইস্তেগফার করা, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, এবং আল্লাহ তাআলাকে ভয় করা উচিত যে আমাদের মাঝে যে অগণিত দুর্বলতা রয়েছে তা যেন কোথাও প্রকাশ পেয়ে না যায়। যদি ন্যাক নিয়তির সাথে সত্যিকারই মানুষের প্রতি সহানুভূতিশীল হয়ে অন্যের দুর্বলতা ঢেকে রাখে তাহলে আল্লাহ তাআলার কৃপা এবং ফজল সে লাভ করে। হযরত মসীহ মাউদ আলাইহি সালাতু ওয়াসালাম কথাটি সবসময় মনে রাখা উচিত, যদি খোদা তাআলা যদি হিসাব গ্রহণ করতে আরম্ভ করেন, হিসাব কিতাব করতে আরম্ভ করেন, তাহলে সবাইকে তিনি ধ্বংস করে দিতে পারেন। এটি অত্যন্ত ভয়ের বিষয়, ভয়ের জায়গা। আর সব সময় সর্বদা ইস্তেগফার করার প্রতি মনোযোগ নিবদ্ধ রাখা প্রয়োজন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোন দুর্বলতা বলে বেড়ায় আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তার দুর্বলতা ঢেকে রাখে, তাহলে কিয়ামত দিবসে তার দুর্বলতা আল্লাহ ঢেকে রাখবে আর তার সঙ্গে সত্তারি করবেন। আর যে তার কোন মুসলমান ভাইয়ের দুর্বলতা বলে বেড়ায়, তার মন্দ বলে বেড়ায়, তার মাঝে কোন মন্দ দেখতে পেলে তা মানুষকে বলে বেড়াতে আরম্ভ করে, তখন আল্লাহ তাআলা তার দুর্বলতা এবং তার নগ্নতা সেভাবে প্রকাশ করে দিবেন যেভাবে, এমনকি তার ঘরেই তাকে লাঞ্ছিত এবং অপদস্থ করবেন। অতএব অত্যন্ত ভয়ের বিষয়, অত্যন্ত সাবধান এবং সতর্ক থাকার বিষয় এটি। আল্লাহ তাআলার কৃপা আকর্ষণ করার জন্য, কৃপা লাভের জন্য সবসময় অন্যের দোষ ত্রুটি দেখার পরিবর্তে নিজের প্রতি দৃষ্টি দেওয়া উচিত, তবেই আমরা আল্লাহ তাআলার দয়া এবং আল্লাহ তাআলার কৃপা লাভ করতে সক্ষম হব। মানুষ বলে ফেলে যদি আমরা কারোর মধ্যে কোন দুর্বলতা দেখে তা না বলি তাহলে সংশোধন কিভাবে হবে, তাহলে তার সংশোধন কি করে হবে? হুজুর বলছেন যে সবসময় মনে রাখা উচিত যে যদি কারো কোনো দুর্বলতা জামাতের ব্যবস্থাপনার জন্য ক্ষতিকর হয়ে থাকে বা সমাজের এক শ্রেণীকে সেই দুর্বলতা খারাপ করছে বা ক্ষতিগ্রস্ত করছে, তাহলে সংশোধনের নিমিত্তে যারা দায়িত্বপ্রাপ্ত জামাতের আমির রয়েছেন, জামাতের মাঝে স্থানীয় জামাতে জামাতের প্রেসিডেন্ট আছেন, তাদের কাছে একথা পৌঁছে দিন অথবা আমাকে লিখে পাঠান, যাতে সংশোধনের প্রতি মনোযোগ নিবদ্ধ করা যায়। আল্লাহ তাআলা এটি চান না যে তার প্রতিষ্ঠিত জামাতের যে ব্যবস্থাপনাটি ধ্বংস হয়ে যাক, তিনি এটি চান না যে একটি ব্যক্তিগত নোংরামি এটি সমাজের সামগ্রিক নোংরামিতে পরিণত হোক, এটি আল্লাহ তাআলা চান না। এই জন্য আল্লাহ তাআলা এমন লোকদের নগ্নতা প্রকাশ করে দেন, যেমনটি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেছেন, যারা এ বিষয়ের উপর প্রতিষ্ঠিত থাকে এবং হটকারী হয় যে গুণা তারা করেছেন বা যে পাপ তারা করেছে এটি তারা করতেই থাকবে, তারা এর থেকে নিজেদের বিরত রাখবে না। যেমনটি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেছেন, মানুষের ভুল ত্রুটি আল্লাহ তাআলা দেখেন, পাপ আল্লাহ তাআলা দেখেন, কিন্তু তার এই গুণ এবং বৈশিষ্ট্যের অধীনে পাপাচারীকে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে সীমা অতিক্রম না করে, সীমা ছাড়িয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ঢেকে রাখেন। আর যখন মানুষ স্বয়ং নিজের দুর্বলতা প্রকাশ করে দেয় আর সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ তাআলার শাস্তি বা ধৃত করার যে বৈশিষ্ট্য সেটি কার্যকর হয়। আর যখন দুর্বলতা প্রকাশ পায় তখন যদি আল্লাহ তাআলা চায় তাহলে ইহ জগতেও তাকে ধরতে পারেন আর পরব জগতেও তার জন্য শাস্তি নির্ধারিত আছে। কিন্তু কারো দুর্বলতা দেখে, কারো অন্যায় দেখে তা প্রচার করে বেড়ানো, তা মানুষের মাঝে প্রচার করে বেড়ানো, এটি এতে নিষেধাজ্ঞা রয়েছে। বরং এতে নোংরামি দূর হওয়ার পরিবর্তে নোংরামির আরো প্রচার এবং প্রসার ঘটে। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সদা স্মরণ রাখা উচিত। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি মানুষের দুর্বলতা খুঁজে বেড়াতে আরম্ভ করো তাহলে তুমি তাদেরকে আরো নষ্ট করবে, তাদেরকে সৎ পথ থেকে বিচ্যুত করবে। দুর্বলতার পিছনে পড়ে যাওয়ার অর্থ হল বিভিন্ন জায়গায় তাদের দুর্বলতা বলে বেড়ানো এবং অনুসন্ধান করে গুপ্তচর বৃত্তির মাধ্যমে তাদের দুর্বলতা খুঁজে বেড়ানোর চেষ্টা করা। যদি এমনটি মানুষ করে তাহলে সেই দুর্বল ব্যক্তিকে সে আরো খারাপ করবে এবং সমাজের শান্তি এবং শৃঙ্খলা সে বিনষ্ট করবে, শান্তি বিনষ্ট করবে। আর যখন এই দুর্বলতা বিভিন্ন জায়গায় গিয়ে সে বর্ণনা করতে আরম্ভ করবে তখন এমন মানুষ যাদের মাঝে এই দুর্বলতা রয়েছে তাদের সংশোধনের পরিবর্তে তাদের মাঝে আরো জিদ হবে, তারা আরো হটকারী হয়ে উঠবে এবং হটকারী হয়ে তারা অন্যদেরকেও নিজেদের দলভুক্ত করার চেষ্টা করবে, নিজেদের দল ভারী করার তারা চেষ্টা করে। তখন তাদের মাঝে আর কোনো পর্দা থাকে না, কোনো আড়াল থাকে না। আর যখন পর্দাই থাকে না, যখন লোক লজ্জার ভয় থাকে না, তখন এই সংশোধনের দিকটিও আর অবশিষ্ট থাকে না। অতএব আমি এখানে সেসব মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই যাদের উপর জামাতের দায়িত্ব অর্পিত, বিশেষ করে ইসলাহ বা ইসলাহী কমিটি অত্যন্ত সাবধানতা সাথে এবং নিজের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণে রেখে আপনারা সংশোধন বা ইসলাহী দায়িত্ব পালন করুন। কোনো ব্যক্তির কখনো যেন এটি মনে না হয় যে আমার দুর্বলতা অমুক কর্মকর্তার কারণে আমার দুর্বলতা মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে, মানুষ আমার দুর্বলতা সম্পর্কে জানতে পেরেছে অমুক কর্মকর্তার কারণে। যদি এটি মানুষ অনুধাবন করে বা বুঝতে পারে তাহলে এর প্রতিক্রিয়া স্বরূপ, এর প্রতিক্রিয়া অনেক কঠিন হয়ে থাকে বা ভয়াবহ হয়ে থাকে, যেখানে এমন মানুষ দুর্বলতা বলে বেরিয়ে যাদের উপর সংশোধনের দায়িত্ব রয়েছে তারা যখন এই ধরনের দুর্বলতা বলে বেরিয়ে সমাজে বিকৃতির সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, সেখানে তারা আল্লাহ তাআলার অসন্তুষ্টিও লাভ করে বা আল্লাহ তাআলার অসন্তোষ তারা অর্জন করে। আল্লাহ তাআলা বলবেন, আমি তো তোমাদেরকে জামাতের দায়িত্ব পালনের সুযোগ দিয়েছিলাম, এই জন্য যে আমার যে গুণ এবং বৈশিষ্ট্য একে তোমরা বেশি বেশি অবলম্বন করার চেষ্টা করো, কিন্তু এখানে তো তোমরা বা এক্ষেত্রে তোমরা আমার সত্তারই যে বৈশিষ্ট্য এর বিপরীতে গিয়ে তোমরা অস্থিরতা এবং নৈরাজ্য সৃষ্টি করেছো আমার বান্দাদের মাঝে। আল্লাহ তাআলা সত্তারই কতটা পছন্দ করেন, দুর্বলতা ঢেকে রাখা কতটা পছন্দ করেন, আর যারা দুর্বলতা ঢেকে রাখেন তাদেরকে কত অপার দানে ভূষিত করেন, এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্থানে বলেছেন, মুসলমান মুসলমানের ভাই, সে তার উপর কখনো অন্যায় করে না, অবিচার করে না, আর কখনো তাকে একা পরিত্যাগ করে না, নিঃসঙ্গ পরিত্যাগ করে না। এটি মুসলমানদের কত বেশি দুর্ভাগ্য যে আজকাল আমরা দেখতে পাই সবচেয়ে বেশি মুসলমানরাই মুসলমানদের উপর অন্যায় করছে, জুলুম করছে, একে অপরের গলা কাটছে, আর এমন কেউ নেই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশের উপর মনোযোগ দেয়।
বহরহাল ফির আপ নে ইয়ে ভি ফরমায়া,
যাই হোক তিনি পুনরায় বলেন,
আপনার ভাই কি হাজতের ভাই মে লাগা রাহতা হ্যায়,
যে ব্যক্তি নিজের ভাইয়ের অভাব মোচনের কাজে রত থাকে খোদা তার অভাব দূর করেন। যে কোনো মুসলমানের কষ্ট দূরীভূত করে আল্লাহ কিয়ামত দিবসে তার সমস্যাবলীর মাঝে একটি কম করবেন, কমিয়ে দেবেন বা দূরীভূত করবেন। যে কোনো মুসলমানের দুর্বলতা ঢেকে রাখে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তার দুর্বলতা ঢেকে রাখবেন। অতএব সেই রহিম দয়ালু আর কৃপালু খোদার দয়া এবং কৃপা আকর্ষণের জন্য, লাভের জন্য দুর্বলতা ঢেকে রাখা এবং দোষ ত্রুটি গোপন রাখা একান্ত আবশ্যক। আরেকবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিও বলেছেন, কোন মানুষ যে ব্যক্তি এই পৃথিবীতে কারো দুর্বলতা গোপন রাখে না আল্লাহ তাআলা, অর্থাৎ যে ব্যক্তি এই পৃথিবীতে কারো দুর্বলতা গোপন রাখে আল্লাহ তাআলা কিয়ামতে তার দুর্বলতা ঢেকে রাখবেন। অর্থাৎ আল্লাহ কোন বান্দার যে দুর্বলতা ঢেকে রাখে তা তার হিসাবে তার খাতায় সেটি লিখে নেওয়া হয়, অন্তর্ভুক্ত করা হয়, আর কিয়ামত দিবসে সে পুরস্কার বা প্রতিদান পাবে। আল্লাহ তাআলা তাকে তার দুর্বলতা দেখিও দেখবেন না, ঢেকে রাখবেন, প্রকাশ করবেন না, বরং খোদা তাআলা এতটা দয়ালু তার বান্দাদের প্রতি তার রহমতের ছায়া এতটা প্রসারিত করেন। একটি হাদিসে আছে যে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করেন, তুমি কি অমুক কাজ করেছিলে, সে বান্দা বলবে যে হে আল্লাহ আমি এই কাজ করেছিলাম বা করেছি। তখন খোদা তাআলা বলবেন, আমি এই পৃথিবীতে তোমার দুর্বলতা গোপন রেখেছি, ঢেকে রেখেছি, পৃথিবীর মানুষ জানতে পারেনি যে তুমি অন্যায় কাজ করেছ, ভ্রান্ত কাজ করেছ। আজকে আমার দিবসেও আমি তোমার দুর্বলতা প্রকাশ করছি না, ঢেকে রেখেছি, তোমাকে ক্ষমা করছি। খোদা তাআলা বান্দার সাথে এইভাবে ব্যবহার করেন। তাই যদি খোদা তাআলার সত্তারিয়ত বৈশিষ্ট্য থেকে লাভবান হতে হয় আমাদের, তাহলে আমাদের উচিত অন্যদের দুর্বলতা ঢেকে রাখা, গোপন রাখা। একথা মনে করা উচিত নয় কোন ব্যক্তির যে আমি পাপ মুক্ত আর অমুক ব্যক্তির ভিতর অনেক দোষ ত্রুটি আর পাপ রয়েছে। এটি খোদার একান্ত কৃপা যে তিনি আমাদের দোষ ত্রুটি এবং দুর্বলতা ঢেকে রেখেছেন। অতএব হযরত মুহাম্মদ ইসলাম যেভাবে একবার বলেছেন সে কথা আমাদের সবসময় সামনে রাখা উচিত যে সত্যিকার অর্থে আল্লাহ তাআলা মানুষের দুর্বলতা গোপন রাখেন, ঢেকে রাখেন, কেননা তিনি সত্তার।
আর
অনেক মানুষ যে নেক তা খোদা তাআলা সম্পূর্ণভাবে খোদার সত্তারিয়তের কারণে, আল্লাহর সত্তারিয়ত বৈশিষ্ট্যই অনেককে নেক হিসাবে পৃথিবীর সামনে তুলে ধরেছে। খোদা তাআলা যদি দুর্বলতা না ঢেকে রাখতেন তাহলে সব প্রকাশ পেয়ে যেত যে মানুষের মাঝে কি কি নোংরামি বিদ্যমান বা কি কি নোংরামি রয়েছে। সুতরাং প্রশ্ন, এটি সত্য কথা। আর এই কথা সামনে রেখে যেখানে মানুষের ইস্তেগফার করা উচিত, ইস্তেগফারের মাধ্যমে খোদার ক্ষমার চাদরে আবৃত থাকার চেষ্টা করা উচিত, তার কাছে মাগফিরাতের দোয়া করা উচিত, সেখানে নিজের অবস্থার উপর দৃষ্টি রেখে অন্যের দুর্বলতাকেও অপেক্ষা করা উচিত, ক্ষমা করা উচিত, আর ঢেকে রাখার চেষ্টা করা উচিত, তা প্রকাশ করার চেষ্টা করা উচিত। প্রথমে এটি দেখা উচিত যে আমি নিজে কোন অবস্থানে রয়েছি। সবসময় এটি চিন্তা করা উচিত যে যেভাবে আল্লাহ তাআলা আমার দুর্বলতা ঢেকে রেখেছেন, আমাকে সেভাবে অন্যের দুর্বলতা ঢেকে রাখতে হবে, গোপন রাখতে হবে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এক জায়গায় বলেন যে মানুষের ইমানের এটাই পরাকাষ্ঠা, অর্থাৎ তাখাল্লুক বি আখলাকিল্লাহ যেন সে করে, অর্থাৎ খোদার পবিত্র সত্তায় যে সমস্ত উন্নত গুণাবলী এবং বৈশিষ্ট্যাবলী রয়েছে যথাসাধ্য সেগুলো অনুসরণ করা উচিত, অবলম্বন করা উচিত, আর এবং খোদার রঙে নিজেকে রঙিন করার চেষ্টা করা উচিত। যেমন দৃষ্টান্ত স্বরূপ আল্লাহর একটা বৈশিষ্ট্য হলো মার্জনা করা, আল্লাহর মানুষের উচিত মার্জনা করার অভ্যাস করা, দয়া, সহনশীলতা, নমনীয়তা, উদারতা, বদান্যতা। মানুষেরও দয়া প্রদর্শন করা উচিত, উদারতা প্রদর্শন করা উচিত, বদান্যতা প্রদর্শন করা উচিত। তিনি বলেন আল্লাহ তাআলা সত্তার মানুষেরও সেই বৈশিষ্ট্য সত্তারই, অর্থাৎ দুর্বলতা ঢেকে রাখার বৈশিষ্ট্য থেকে অংশ পাওয়ার চেষ্টা করা উচিত। নিজের ভাইয়ের দুর্বলতা এবং পাপ ঢেকে রাখার চেষ্টা করা উচিত। তিনি বলেন অনেকের অভ্যাস হল কোন দোষ, কারো যখন দোষ ত্রুটি না দেখে, যখন দেখে যতক্ষণ সেটিকে ভালোভাবে প্রচার না করে, প্রসার না করে, তাদের খাবার হজম হয় না। হাদিসে আছে যে যে ব্যক্তি নিজের ভাইয়ের দুর্বলতা গোপন রাখে, আল্লাহ তাআলা তার দুর্বলতা গোপন রাখেন, ঢেকে রাখেন। মানুষের হচ্ছে অহংকারী না হওয়া, নির্লজ্জ না হওয়া, আল্লাহ সৃষ্টির সাথে দুর্ব্যবহার না করা, প্রেম ভালোবাসার এবং পুণ্যের আচরণ করা। একবার হযরত মসীহ ইসলামের কোন বৈঠকে কারো দোষ ত্রুটির দুর্বলতা নিয়ে আলোচনা হয়, অমুক ব্যক্তির ভিতরে এই দুর্বলতা রয়েছে, এই দোষ তার রয়েছে, মসীহ মওউদ ইসলাম এই কথা শুনে যে এই কথাগুলো বলেছে তাকে সম্বোধন করে মসীহ মওউদ বলেন যে তার দোষ ত্রুটি এবং দুর্বলতা তুমি বলেছ, এখানে বড় আগ্রহের সাথে প্রকাশ করেছ, তার দুর্বলতা প্রকাশ করেছ, তার ভালো গুণাবলীর কথা যদি বলতে তাহলে ভালো হতো, তার ভিতর কিছু ভালো সৎগুণও থাকবে, সেগুলো উল্লেখ করা উচিত ছিল। অতএব সমাজের দুর্বলতা দোষ ত্রুটি দূরীভূত করা আর শান্তি, প্রেম, প্রীতি এবং ভালোবাসার প্রসারের জন্য আবশ্যক হল দুর্বলতা ঢেকে রাখা এবং গুণাবলী, ভালো গুণাবলী, সৎ গুণাবলী প্রকাশ করা। এর ফলে পুণ্যের প্রেরণা এবং চেতনা সৃষ্টি হয়। একজন সত্যিকার মুসলমানের আচার আচরণ এমনই হওয়া উচিত, অর্থাৎ সমাজে পুণ্যের প্রসার করা তার রীতিনীতি হওয়া উচিত। শুধু সাময়িক সুখের জন্য বা আনন্দের জন্য অন্যের দুর্বলতা বলে বেড়ানো অনেক বড় পাপ। কোন বৈঠকে হাসি ঠাট্টার পরিবেশ সৃষ্টি করা, কারো হাসি ঠাট্টা, কাউকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করা, এটি অনেক বড় একটি পাপ। প্রত্যেক আহমদের এটি এড়িয়ে চলা উচিত। যেখানে আমরা হযরত মসীহ মওউদের হাতে বায়াত করে এই অঙ্গীকার করেছি, যে কোনোভাবে মানব জাতিকে আমরা কষ্ট দেব না, হাত হোক বা জিহ্বা কোনোভাবে কষ্ট দেব না মানুষকে। তো এটি আমাদের মেনে চলা উচিত। মুখের আঘাত, জিহ্বার সৃষ্ট ক্ষত দীর্ঘস্থায়ী হয়ে থাকে, এর প্রভাব অনেক সময় স্থায়ী রূপ ধারণ করে। তাই অনেক বেশি আমাদের সাবধান থাকা উচিত। আর প্রকৃত সহানুভূতি এবং সহমর্মিতা আর হিতৈষণা আমাদের হৃদয়ে ভাইদের জন্য থাকা উচিত। আর সত্যিকার সহানুভূতি এবং শুভাকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ তখনই সম্ভব যদি ভাইদের দুর্বলতা দোষ ত্রুটি ঢেকে রাখা হয়, তাদের কথা হাসি ঠাট্টার ছলেও তাদের দুর্বলতা প্রকাশ করা উচিত নয় এবং সিরিয়াসলিও তা প্রকাশ করা উচিত নয়। আর কারো দুর্বলতা দেখে প্রকৃত সহানুভূতির আরেকটি দাবি আছে, তা হল তার সংশোধনের চেষ্টা করা, যেন সেই দোষ ত্রুটি, সেই দুর্বলতা যেন সে ব্যক্তির জীবন থেকে দূরীভূত হয়। যদি সমাজের সেই দোষ ত্রুটি বা দুর্বলতার ফলে সমাজ প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সমাজকেও তা থেকে মুক্ত রাখা যেতে পারে এভাবে। আর এটি প্রকৃত নেকি, প্রকৃত পুণ্য এবং খোদার কৃপাকে আকর্ষণের একটি কারণ হয়ে থাকে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এ প্রসঙ্গে কি চেয়েছেন আমাদের কাছে, তার কি দাবি? তিনি বলেন, যাকে মানুষ দুর্বল দেখে, দুর্বল পায়, তাকে গোপনে নসিহত করা উচিত। পৃথক ভাবে লোক চক্ষুর অন্তরালে গিয়ে তাকে বোঝানো উচিত। যদি সে না মানে তার জন্য দোয়া করা উচিত। বোঝাও, গ্রহণ করলে মানলে ঠিক আছে, না হয় তার জন্য দোয়া করো। যদি উভয় কথার মাধ্যমে কোনো লাভ না হয়, উপকার না হয়, নসিহত এবং দোয়ার ফলে যদি লাভ না, তাহলে কি করবে? তাহলে এটিকে আল্লাহর তকদির মনে করো, মনে করো যে খোদার ইচ্ছা এমনই। আল্লাহ যেহেতু তাদেরকে গ্রহণ করে নিয়েছেন, তাই কারো দুর্বলতা দেখে তোমাদের উচিত তাৎক্ষণিক ভাবে কোন জোশ রাগ প্রকাশ করা উচিত না। অর্থাৎ আল্লাহ তাআলা কাউকে মসীমতকে মানার তৌফিক দিয়েছেন, জামাতভুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, মসীমতকে গ্রহণের তৌফিক দিয়েছেন। সে পাপের কারণে তার যতটা দুর্নাম হওয়া উচিত তোমার ধারণা অনুসারে তা হচ্ছে না, কোনোভাবে তার দুর্বলতা ঢাকা রয়েছে, শুধু তুমি জানো, অন্য কেউ জানে না। এমন ক্ষেত্রে তোমারও উচিত কোনোভাবে জোশ না দেখানো, রাগ না দেখানো। আল্লাহ তাআলা নিজেই তার সংশোধনের কোন পথ বের করবেন, তার সংশোধনের সমূহ সম্ভাবনা থাকে, কোন সময় সে আত্মসংশোধন করতে পারে। অতএব এটি থেকে বোঝা যায় যে হযরত মসীহ মওউদের দৃষ্টিতে কারো আহমদি হওয়া আর তার হাতে বয়াত করার থেকে এটি বোঝা যায়, এটি প্রতিভাত হয় যে খোদা তাআলা তাকে গ্রহণ করেছেন। আর আল্লাহ যেখানে তাকে গ্রহণ করেছেন সেখানে তার ব্যক্তিগত দুর্বলতা খুঁজে খুঁজে বের করে তার প্রচার প্রসার করা উচিত নয়, গোয়েন্দাগিরি করা তার দুর্বলতা আর ক্ষেত্রে এবং তা প্রচার করা বা তা মানুষের সামনে তার প্রতি রাগ বা বিরাগ, তাকে বিরাগ ভাজন আখ্যা দেয়া, এটি উচিত। মসীহ ইসলাম বলছেন হতে পারে এর সংশোধন হয়ে যাবে। একই ধারাবাহিকতায় তিনি বলেন, অনেক সময় কুতুব আবদাল, বড় বড় কুতুব আবদাল অর্থাৎ বড় বড় পুণ্যবান ব্যক্তিদের মাধ্যমেও ব্যক্তিদের হাতে অনেক দোষ ত্রুটি প্রকাশ পায় তাদের পক্ষ থেকে। বরং লেখা আছে আল কুতুবু কাদিয়াজনি, অর্থাৎ কুতুবেরাও বড় বড় নেকের পুণ্যবানরা কখনো জেনা করে বা ব্যভিচার করে। তিনি বলেন, অনেক চোর এবং ব্যভিচার অবশেষে কুতুব হয়ে গেছে এবং আবদাল হয়ে গেছেন। তিনি বলেন যে তড়িঘড়ি করে কাউকে ছেড়ে দেয়া, এটি আমাদের রীতি নয়। তড়িঘড়ি বা তাড়াহুড়ার আশ্রয় নিয়ে কাউকে বের করে দেয়া আমাদের রীতি নয়। কারো ছেলে যদি খারাপ হয়ে যায় তার সংশোধনের জন্য সে পুরো চেষ্টা করে। একইভাবে নিজের কোনো ভাইকে প্রত্যাখ্যান বা পরিত্যাগ করা উচিত নয়। এইভাবে সন্তানের সংশোধনের জন্য চেষ্টা করা হয়। ভাই ভাইদের দুর্বলতা দূরীভূত করার জন্য চেষ্টা এবং দোয়া করো, বরং তার সংশোধনের চেষ্টা করা উচিত। তিনি বলেন, কোরআন শরীফের শিক্ষা আদৌ এটি নয় যে দোষ ত্রুটি বা দুর্বলতা দেখে তা প্রচার করো আর অন্যের মাঝে তা প্রচার করে বেড়াও বলে বেড়াও, বরং আল্লাহ তাআলা বলছেন, তাওয়াসাও বিসসবরে ওয়া তাওয়াসাও বিল মারহামা, অর্থাৎ ধৈর্য এবং দয়ার ভালোবাসার ভিত্তিতে সে নসিহত করে। মারহামা দয়ার মাধ্যমে বোঝানোর অর্থ হল অন্যের দুর্বলতা দোষ ত্রুটি দেখে তাকে বোঝানো এবং তার জন্য দোয়া করা। দোয়ায় অনেক গভীর প্রভাব এবং কার্যকারিতা রয়েছে। আর সে ব্যক্তির জন্য আক্ষেপ আফসোস যে এক কোন ব্যক্তির দুর্বলতা তো শতবার বলে বেড়ায় কিন্তু একবারও দোয়া করে না। কারো দোষ ত্রুটি বা দুর্বলতা তখন বলা উচিত যখন এর পূর্বে সে 40 দিন অনবরত কেঁদে কেঁদে দোয়া করে। এই কথার অর্থ এই নয় যে দোষ ত্রুটি বলার অনুমতি দেয়া হচ্ছে, এমন নয়। বরং এর অর্থ হল যারা সংশোধনের দায়িত্বে নিযুক্ত তাদের কাছে যদি অভিযোগ করতে হয়, অভিযোগ করতে প্রথমে দোয়া করো, তারপর অভিযোগ করো। তিনি আসলাম বলছেন, আমার কথার অর্থ এই নয় যে দোষ ত্রুটি বা দুর্বলতার সমর্থক হয়ে যাও, সমর্থন করো যে খুব ভালো করেছে, তার ভিতর অমুক অমুক দোষ আছে, খুব ভালো, এটিকে কোনোভাবে সমর্থন করা যাবে না, সায় দেয়া যাবে না। তার বরং এর অর্থ হলো তার দোষ দেখে, দুর্বলতা দেখে সেটি প্রচার করবে না, বলে বেড়াবে না, সামনেও নয় পিছনেও নয়। যে কেননা আল্লাহর ঐশিক গ্রন্থ কোরআন অনুসারে কারোর দুর্বলতা বলে বেড়ানো একটা পাপ। শেখ সাদির দুই শিষ্য ছিলেন, একজন অনেক তত্ত্বজ্ঞানপূর্ণ কথা বলতেন, খুব মেধাবী ছিলেন, তত্ত্ব এবং মারেফতের কথা বলে বেড়াতেন। দ্বিতীয় জনের ভিতর সেই যোগ্যতা ছিল না, সে রাগ করত, ভিতরে ভিতরেই জ্বলে পুড়ে ছাই হতো। অর্থাৎ একজন ছিল খুবই প্রখর বুদ্ধিমান, দ্বিতীয় জন ছিল মোটা মাথার। সে যে বুদ্ধিমান বা মেধাবীর জ্ঞানে খুব রাগ হতো তার। প্রথম ব্যক্তি সাদির কাছে অভিযোগ করেন যে আমি যখন কিছু বলি দিদি আমার সাথী রাগ করে এবং হিংসা করে, ঈর্ষা করে। শেখ সাদি বলেন যে একজন ঈর্ষা করে জাহান্নামের পথ বেছে নিয়েছে, জাহান্নামের পথ অবলম্বন করেছে হিংসা করে, আর তুমি গীবত করেছ, পরচর্চা করেছ। এটিও কোন পুণ্যের কাজ নয় যে আমার কাছে বলে আমাকে অবহিত করছো, তুমিও দোজখের বা জাহান্নামের পথে রাস্তা নিয়েছ। অতএব উভয়ই পাপাচারী। এই ঘটনা বলার পর হযরত মাসুম ইসলাম বলছেন যে এই জামাত চলতে পারে না যতক্ষণ দয়া দোয়া এবং দুর্বলতা ঢেকে রাখা এবং পারস্পরিক দয়া মায়ার আচরণ বা ব্যবহার করা না হবে। হুজুর বলছেন যে একদিকে যেখানে আমরা অঙ্গীকার করি যে মুসলিমদের হাতে বয়াতের পর বা বয়াত করে আমরা নিজেদের জীবনে পবিত্র পরিবর্তন আনার চেষ্টা করব, অপরদিকে বস্তুবাদী সমাজের প্রভাবে যদি আমরা প্রভাবিত হয়ে আল্লাহর গুণাবলী এবং তার নির্দেশাবলী আর তার শিক্ষাকে আমরা যদি শিরোধার্য করার অবলম্বনের বা অনুসরণের চেষ্টা না করি, তাহলে অঙ্গীকার পূরণ না করে বা ভঙ্গ করে আমরা পাপ করছি। আমরা সেই মানুষে পরিণত হচ্ছি না যা মুসলিম ইসলাম আমাদেরকে বানাতে চেয়েছেন। তিনি আমাদেরকে কেমন দেখতে চেয়েছেন? তিনি এটি চেয়েছেন যে আমরা যেন পরস্পরের প্রতি দয়াদ্র হই, পরস্পরের জন্য যেন আমরা দোয়ায় অভ্যস্ত হই, আমরা যেন পরস্পরের দুর্বলতা ঢেকে রাখি। একবার তিনি বলেন যে আমাদের জামাতের উচিত কোন ভাইয়ের দুর্বলতা দেখে তার জন্য দোয়া করা, কিন্তু যদি সে দোয়া না করে তা বলে বেড়ায় আর প্রচার করে বেড়ায় তাহলে সে পাপ করে। এমন কোন দোষ ত্রুটি বা দুর্বলতা আছে যা দূরীভূত হতে পারে না, তাই সবসময় দোয়ার মাধ্যমে অন্য ভাইয়ের সাহায্য করা উচিত। আর এভাবে যদি আমরা পরস্পরকে সাহায্য করি আর পরস্পরের দোষ ত্রুটি খুঁজে বের করে দুর্বলতা ঢেকে না ঢেকে রেখে পরস্পর দুর্বলতা প্রকাশ না করে যদি পরস্পরের জন্য দোয়া করি, তবে আমরা সেই প্রকৃত ঐশী জামাতে পরিণত হব যা মসিহ ইসলাম বানাতে চেয়েছেন। আর এটি একজন প্রকৃত মুসলমানের অবস্থা হওয়া উচিত মহানবী ইসলামের উক্তি অনুসারে। আর এটি আমাদের ক্ষমা এবং মাগফিরাত আর সাত্তারিয়াতের কারণ হয়ে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি খোদার মার্জনার গণ্ডিতে আসার জন্য এবং তার কৃপা বাড়ি আকর্ষণের জন্য এক দোয়াও শিখিয়েছেন, সেই দোয়া আমাদের করা উচিত। দোয়া হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে ইহা এবং পরকালে ক্ষমা এবং মার্জনা ভিক্ষা চাই। হে আমার প্রভু, আমি ইহা জাগতিক এবং পরজাগতিক বিষয়ে সন্ধন সম্পদের বিষয়ে তোমার আফিয়াত ক্ষমা এবং মার্জনা চাই। হে আল্লাহ, আমার দুর্বলতা ঢেকে রাখো, আমার ভয় ভীতি থেকে আমাকে নিরাপত্তা দান করো। হে আল্লাহ, অগ্রে পশ্চাতে ডানে বামে উপর এবং নিচে থেকে তুমি সকল দিক থেকে আমার নিরাপত্তা বিধান করো। আমি তোমার মাহাত্ম্যের আশ্রয়ে আসছি, নিচের দিক থেকে গুপ্ত কোনো সমস্যার যেন অপ্রকাশিত বা অজানা কোনো সমস্যায় যেন আমি ক্লিষ্ট না হই। এই দোয়া যদি নিজের জন্য মানুষ করে তাহলে অন্যের জন্য একই আবেগ রাখা উচিত। অবস্থা যদি এমন হয় মানুষের হৃদয়ে, তাহলে খোদা তাআলা দোয়া কবুল করেন। খোদা করুন আমরা যেন তার সন্তুষ্টি অর্জনকারী হতে পারি।
আমি গায়বানা জানাজা পড়াবো মুকরম মালিক সালিম লতিফ সাহেব, অ্যাডভোকেট যিনি নানকানা জামাতের প্রেসিডেন্ট ছিলেন, মালিক মোহাম্মদ শফি সাহেবের পুত্র ছিলেন তিনি। তার বয়স হয়েছিল 70 বছর। 30 মার্চ গতকাল 2017 তারিখে সকালে প্রায় 9টার দিকে তার ছেলের সঙ্গে কাছারিতে যাচ্ছিলেন, তখন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি আহমদীয়তের শত্রু তাকে ফায়ার করে শহীদ করেন। শহীদ মরহুমের পরিবারে আহমদীয়ত প্রবেশ করে শহীদ মরহুমের পিতা মোকাররম মোহাম্মদ শফি সাহেবের মামু হযরত নবী বখ সাহেব মসিহ মাউদ সাহাবি এবং হযরত জামাল দিন সাহেব সাহাবি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের মাধ্যমে ছিল। তার দুই মামার মাধ্যমে চক সাদুল্লাহর কাদিয়ানের কাছাকাছি গ্রাম চক সাদুল্লাহর সাথে ছিল। শহীদ মরহুমের পিতা জন্মগত আহমদি ছিলেন। পার্টিশনের পূর্বেই নানকানা সাহেব এসে তিনি বসবাস আরম্ভ করেন। শহীদ মরহুম 1948 সনে নানকানা সাহেবে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা নানকানা সাহেবে অর্জন করেন এবং লাহোর থেকে তিনি LLB পাশ করার পর 1967 থেকে উকিল হিসেবে তিনি প্র্যাকটিস আরম্ভ করেন। শহীদ মরহুমের পুত্র মোহাম্মদ ফারহান অ্যাডভোকেটের সঙ্গে তিনি সকাল 9টায় কোর্টে যাওয়ার জন্য মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। তার পুত্র মোটরসাইকেল চালাচ্ছিল, একটি বাজারের চৌরাস্তা রয়েছে, সেখানে যখন পৌঁছে তখন এক ব্যক্তি তার দিকে ইঙ্গিত করে, মোড়ের কারণে মোটরসাইকেলের গতি ধীর ছিল, তখন সেই সন্দেহভাজন ব্যক্তি তার বন্দুক দিয়ে ফায়ার করে এবং শহীদ মরহুমের পাজরে আঘাত করে, তারপর আবার ফায়ার করে পিছন দিক থেকে। শহীদ মরহুম মোটরসাইকেল থেকে পড়ে যায়। তখন আক্রমণকারী তার পুত্রের উপরে আক্রমণ গুলি চালায়, কিন্তু বেটের ছেলের গায়ে গুলি লাগেনি। তার অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার ছেলের উপরে অনবরত গুলি বর্ষণ করতে থাকে, কিন্তু তার ছেলে কোনোভাবে বেঁচে যায়। নিকটে যারা দাঁড়িয়েছিল তারা এগিয়ে এসে কেউই তাকে রক্ষার চেষ্টা করেনি, সবাই তামাশা দেখছিল। যেহেতু সে পুনরায় গান লোড করে আক্রমণ করতে পারেনি, তাই অজ্ঞাত পরিচয় সেখান থেকে পালিয়ে যায়। তখনই আহত অবস্থায় শহীদ মরহুম সেখানেই শাহাদাত বরণ করেন। শহীদ মরহুমের পিতা দেশ বিভাগের সময় তিনি তহসিলদার ছিলেন। শহীদ মরহুমের পিতা পার্টিশনের পর বিভিন্ন আহমদি পরিবারকে নানকানায় স্থান দেন। ননকানার একটি এলাকা আহমদীদের দ্বারা আহমদীয় জামাত প্রতিষ্ঠিত হয়, কুচা আহমদীয় রাখা হয়েছে। 1974 সনে যখন জামাতের বিরুদ্ধে সেখানে আইন প্রণয়ন করা হয়, বিরুদ্ধবাদীদের প্রেসারের কারণে সেখানে নাম পরিবর্তন করে গাদ্দাফি স্ট্রিট রাখা হয়। শহীদ মরুম 1974 সন থেকে শাহাদতের পর্যন্ত এক বছর ছাড়া তিনি ননকানা জামাতের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে শিখেছেন। অনেক গুণের অধিকারী ছিলেন, মেহমান নেওয়াজি এবং মিশুক ছিলেন। কেন্দ্রীয় অতিথিদের সেবা করা ছাড়াও অভাবীদের তিনি সাহায্য করতেন, দরিদ্র সেবে ছিলেন, নিয়মিত নামাজ পড়তেন, খেলাফতের প্রতি তার ঐকান্তিক ভালোবাসা ছিল, নির্ভীক এবং সাহসী মানুষ ছিলেন। জামাতের পাশাপাশি তারও চরম বিরোধিতা হয়েছে। 1989 সনে বিরুদ্ধবাদীরা তার ঘর বাড়ি জ্বালিয়ে দেয়, যে সমস্ত ঘর বাড়ি জ্বালিয়ে দেয় তখন তার ঘরও ছিল। এই ধরনের জুলুম এবং নির্যাতন সত্ত্বেও তিনি অবিচল ছিলেন এবং বীরত্বের সাথে বিরুদ্ধবাদীদের মোকাবেলা করেছেন। স্থানীয় আহমদীয় মসজিদ নির্মাণে তিনি ভরপুর সেবা করেছেন, পরিপূর্ণ সেবা করেছেন। শহীদ মরহুমের স্ত্রী মোহতরমা তাকেও তিনিও দীর্ঘদিন লাজনার সদর হিসেবে দায়িত্ব পালন করার তৌফিক পেয়েছেন, ইন্তেকাল করেছেন। মালিক মোহাম্মদ দিন মরহুম ছিলেন তার শ্বশুর, যিনি জামাতের যে প্রসিদ্ধ মোকদ্দমা সাহিবালের সেই মোকদ্দমা চলাকালীন সময় তিনি ইন্তেকাল করেন। দুজন পুত্র সন্তান রেখে গেছেন স্মৃতিচিহ্ন হিসেবে, শহীদ মরহুম যিনি একজন সিভিল জজ লাহোর এবং মোহাম্মদ ফরহান তিনি অ্যাডভোকেট এবং খোদামুল আহমদের কায়েদ ও তিনি সেখানকার, এবং একজন মেয়ে ডক্টর সামারা বাকার সাহেবা যিনি লাহোরে বসবাস করেন, এবং তার তিনজন ভাই রয়েছে শহীদ মরহুমের এবং তিনজন বোন রয়েছে। এক ভাই মালিক ওয়াসিম সাহেব, মোহাম্মদ ওয়াসিম সাহেব এখানেই লন্ডনে বসবাস করেন। শহীদ মরহুমের পিতা ডক্টর আব্দুল সালাম সাহেব, তাদের যে দুজনের মা, তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিল। শহীদ মরহুমের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা অনুযায়ী তার নিজ পৈতৃক নিবাসে তাকে সমাহিত করা হয়েছে। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন এবং তার সন্তান সন্ততিকেও তার পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দিন এবং তাদেরকে পুণ্যে
সমান পেদা ফরমায়ে।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَادْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ